SBS রেডিও।
শ্রোতা বন্ধুরা, পয়লা জুলাই থেকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন আমরা কথা বলছি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খানের সঙ্গে। তিনি সিডনিতে কাজ করেন। কাউসার খান, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
জি, আপনাকে স্বাগতম।
যে পয়লা জুলাই 2018 থেকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন সিস্টেমে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, এ বিষয়ে আপনার অভিমত কি?
পয়লা জুলাই থেকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে যে চেঞ্জগুলো আসছে, মূলত ধরেন এমনিতেই প্রায়ই তো এই ধরনের চেঞ্জ হচ্ছে রেগুলার অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে, তো এবার যে চেঞ্জগুলো আসছে সেই অন্যান্য চেঞ্জের তুলনায় এটা এবার খুব বিশেষ কোনো বড় ধরনের চেঞ্জ না। যদিও প্রথম যদি বলতে হয় যে চার পাঁচটা চেঞ্জ আসছে, এর মধ্যে প্রধানত আসলে জেনারেল স্কিল মাইগ্রেশনের যে 60 পয়েন্ট ছিল, যে বেসিক মিনিমাম পুল এবং পাস মার্কস, এটা এখন 65 করা হয়েছে। এটা করাতে এই যারা, আমি যেহেতু বাংলাদেশিদের কথাই বলবো, তাদের জন্য খুব একটা প্রভাব পড়বে না। এই অর্থে যে যেহেতু যে প্রফেশনে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছিল, তাদের আসলে এমনিতেই 60 পয়েন্টের উপরেই ছিল, তারপরেও তারা এই ভিসা ইনভিটেশন পাচ্ছিল না। কারণ হচ্ছে যে জেনারেলি আপনার অ্যাকাউন্টিং এ যেটা লক্ষ্য করা যায় যে দেখা গেছে 75 ইভেন 80 ডাকে নাই, তাহলে 60 থেকে 65 করাতে খুব বেশি প্রভাব পড়বে না। যাদের উপরে প্রভাব পড়বে তাদের হচ্ছে ট্রেড রিলেটেড যারা, তারা হয়তো 60 পয়েন্ট করতে পারে না, কারণ তাদের বেসিক্যালি লো ইংলিশ থাকার কারণে, তো লো ইংলিশ থাকার কারণে করতে পারে না। কিন্তু বাংলাদেশ থেকে ট্রেড রিলেটেড খুবই কমই স্টুডেন্ট এখানে আসে পড়াশোনা করার জন্য, যাদেরকে অ্যাপ্লাই করতে গেলে 65 প্রয়োজন পড়তে পারে। সার্বিক অর্থে তো এটা অবশ্যই ভালো ইন্ডিকেশন না যে পয়েন্টস বাড়ছে, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশি শিক্ষার্থীদের খুব একটা এটা প্রভাব পড়বে। এটা ছিল প্রধানত 60 থেকে 65 পয়েন্টস এর চেঞ্জেস। তারপরে দেখা গেছে যে একটা ভালো দিক, যে আপনি জানেন যে 457 যে কর্মভিসা, এটা বন্ধ হয়ে গেছে। এটা তো খুব বেশি বাংলাদেশে এখানে ছিলেন না, কিন্তু এখানে যারা শিক্ষার্থী ছিল তারা এখানে অনশোর অ্যাপ্লাই করছিল, তাদের জন্য এটা বন্ধ হয়ে গেল। কিন্তু তার বিপরীতে একটা TSS 482 সাব ক্লাস ভিসা চালু করছে, যেটা অলমোস্ট আসলে 457 এর মতোই দেখতে। শুধুমাত্র এখানে অকুপেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। লং টার্মে যে অকুপেশন গুলো থাকবে সেগুলোতে অ্যাপ্লাই করলে তারা পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবে 3 বছর কাজ করার পরে, আর শর্ট টাইমে যারা তারা আসলে 2 বছর কাজ করার পরে আবার 2 বছর এখানে কাজ করতে পারবে, তারপরে আসলে আর এটা রিনিউ করা যাবে না। তো সেই ধরনের ভিসার ক্ষেত্রে আরেকটা নতুন ভিসা, গ্লোবাল ট্যালেন্ট ভিসা স্কিম বলে, সেই ভিসাটা এরা নতুন করে চালু করছে 12 মান্থের জন্য। সেখানে যারা হাই স্কিলড তাদের জন্য আসলে সেরকম ধরাবাঁধা কোনো নিয়ম থাকবে না, কোনো অকুপেশন থাকবে না, কিংবা ধরেন কোনো শর্ট টার্ম লং টার্ম হিসেবে থাকছে না, তারা এই ভিসাতে আসতে পারবে এবং খুব দ্রুত এই ভিসাটা দেওয়ার ব্যাপারে নিশ্চিত করবে বলে এখন পর্যন্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানিয়েছে। অন্যদিকে দেখা যায় যে আপনার ভিসা ফি ইনক্রিজ হয়েছে, যেটা মানে ভিসা ফি জেনারেলি প্রতি বছরই প্রথম জুলাইয়ে হিসাব বাড়ে, তো এবারও ধারাবাহিকভাবে এটাই বাড়ছে, খুব বেশি না। যেটা নিয়ে সংশয়, মানে যেটা নিয়ে সবাই একটু চিন্তা করতেছে, সেটা হলো যে বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট সাব ক্লাস 188 প্রভিশনাল যে ভিসাটা আছে, সেটা আগে ছিল আপনার কিছুটা কম, কিন্তু এবার একটু বেশি বেড়ে গেছে, যে রেশিও অনুসারে যেটা বাড়া কথা তার চেয়ে বেশি বেড়ে গেছে। আর যেটা হচ্ছিল আপনার স্পাউস ভিসা, পার্টনার যারা এখানে আসে তাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে গেল, যার কারণ এটা দিন দিন বেড়েই যাচ্ছে, এই 6,000-7,000 থেকে এখন আরো বেড়ে উপরের দিকে যাচ্ছে। এটা অনেকেরই নতুন বিয়ে করলে স্পাউস নিয়ে আসবে, সেখানে এত বড় ফি দিতে হয়, এটা আবার বাড়লো, আর সব ভিসাতেই রেশিও অনুসারে বেড়েছে।
স্পাউস ভিসার ফিজ কত, $100 বাড়ানো
হয়েছে,
7,000 থেকে 7,000
$160 করছে আরকি। এটাই আর কি, যখন আপনার একদম শেষ কর্নারে থাকে তখন তো ধরেন $1 বাড়লেও এমনিতেই ভিসা ফিটা অনেক বেশি, কারণ ব্যাক টু দেখলে দেখা যাচ্ছে 2008-10 দেখা যাচ্ছে এটা 3,000-3,500-2,000-2,500 থেকে শুরু করে।
আমার যতটুকু মনে পড়ে এটা ছিল 1400, তারপর হলো 1900,
সেটাই বলছি যে তো মানে জামটা অনেক বেশি করছে,
6,700-7,000 এভাবে বেড়ে গেল,
এখন অনেক বেড়ে গেছে। একটা মানে ইয়াং যারা বিয়ে করে তাদের জন্য হয়, যাই হোক, তারপর এটা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এর ম্যাটার, তারা যেভাবে বাড়াচ্ছে বাড়াচ্ছে।
আচ্ছা, স্কিল মাইগ্রেশনের বিষয়ে একটা প্রশ্ন ছিল,
জি,
সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে তো পুরো অস্ট্রেলিয়ার জন্য আবেদন করা যায়, আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন স্টেট বা টেরিটরি টার্গেট করে রিজিওনাল যেটা সেটাও করা যায়, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন।
জেনারেলি স্কিল মাইগ্রেশনের টোটাল ইস্যুটাই হচ্ছে আপনার যে এটা এখন এরকম কমপ্লিকেটেড হয়েছে যে প্রত্যেকটা স্টেটের আলাদা করে তাদের, যেটা জেনারেল স্কিল মাইগ্রেশনের জেনারেলি আসলে সাধারণত 189 ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্রভাবে কেউ অ্যাপ্লাই করতে পারে, 190 যেটা আপনার স্টেট স্পন্সর, আর প্রভিশনাল একটা আছে আপনার 489 রিজনাল প্রভিশনাল বলে, যেটা যেটাতে অ্যাপ্লাই করার পরে 2 years থাকতে হয়, 1 বছর কাজ করতে, তারপরে সে পার্মানেন্ট রেসিডেন্ট সিস্টেমে অ্যাপ্লাই করতে পারে। তো সাধারণত এই তিনটা ভিসা নিয়ে কথা বলে। তো এটার যে অকুপেশন গুলো আছে এগুলো স্টেট ওয়ারি চেঞ্জ, যেই 190 দিয়ে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে স্টেটের অকুপেশনের উপর নির্ভর করতে হয়। এখানে বেশিরভাগ স্টেটে তার যার অকুপেশন সিলেক্ট করে রাখা হয়েছে, আমাদের যারা আছে তারা সাধারণত সব স্টেটে ওই অকুপেশন গুলো থাকে না, বেশিরভাগ আসলে ফোকাস করে আমি অ্যাকাউন্টিং এ প্রচুর পড়তে আসছে এবং আইটিতে, এই দুইটার কারণে এই দুটোতে যে জায়গায় অ্যাপ্লাই করতে যাই সেখানে আপনাকে স্টেটের অকুপেশনের দিকে খেয়াল করতে হয়। কিছুদিন আগে আপনার ক্যানভেরা যেটা এসিটি বলি আমরা, এই রাজ্যে একটা অপশন ছিল যে কিছুদিন যদি 1 বছর কি পড়াশোনা করে তাহলে স্টেট স্পন্সর থেকে অকুপেশন যাই হোক সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কয়েকদিন আগেই দেখা গেছে যে এটা বন্ধ করে দিয়েছে সরকার। ফলে দেখা গেল কি যে স্টুডেন্ট গুলো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওইখানে পড়তে গেছে, তারা একটা শক্ট হলো যে তারা তাদেরকে কোনো সময় না দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরকম ধরেন এখন এখনো ভালো জায়গা আছে তাজমিনিয়াতে, যদি তাজমিনিয়াতে কেউ পড়তে যায় 1 বছর পরে ডিপ্লোমা তাহলেও স্টেট স্পন্সর নিয়ে অ্যাপ্লাই করতে পারে, অথবা ইউনিভার্সিটিতে 2 years পড়লে 190 তে অ্যাপ্লাই করতে পারে, অথবা 6 মাস যদি কেউ কাজ করে তাহলেও করতে পারে। অপশন গুলো এখনো আছে, কিন্তু এই যে ক্যারেক্টার গুলো দেখা যায় যে স্টেট যে কোনো মুহূর্তে বন্ধ করে দেয়, এটা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করে এবং আমরাও প্রকাশ করি যে যাওয়ার পরে ভিসা যতদিন পর্যন্ত গ্র্যান্ট না হয় ততদিন পর্যন্ত আসলে কোনোভাবেই গ্যারান্টি দেওয়া যায় না যে ওখানে গেলেই তারা তার পরবর্তী,
মানে বিষয়টি হচ্ছে যে কেউ তাসমানিয়াতে 2 বছরের পড়াশোনার জন্য গেল, হয়তো ভিতরে ইচ্ছা যে পড়াশোনা শেষ করে যে এখানে অ্যাপ্লাই করবে, কিন্তু এই 2 বছরের মাঝখানে এই অপশনটা যদি বন্ধ হয়ে যায় এটা হচ্ছে সমস্যা
এবং এটা যে পর্যন্ত ওই গেইন না করবে সে পর্যন্ত আসলে এটা নিয়ে অরিট। তো যাই হোক, এই জন্য কথা হচ্ছে যে যখনই রুলটা ছাড়ে এবং যখনই ওপেন হয় অকুপেশন গুলো, প্রথম দিকে যারা এটা করে তাদের একটু সিকিউর বেশি থাকে আর কি জেনারেলি। এছাড়া ধরেন আপনার নর্দার্ন টেরিটরিতে ভালো হচ্ছে হলো ডারউইন চার্লস স্টুয়ার্ড ইউনিভার্সিটি, ওইখানে 2 বছর পড়াশোনা করলে কেউ তারপরে স্টেট স্পন্সরশিপ পেতে পারে। তো এখন পর্যন্ত জেনারেলি আমাদের যারা অকুপেশনাল পিপল প্রফেশনাল আছে তারা আমরা যেটা বুঝি যে এখন পর্যন্ত নর্দার্ন টেরিটরি ইউনিভার্সিটিতে পড়াশোনাটা অনেকটা সিকিউর, সুরক্ষা বলা যায় যে ওরা যেহেতু ইউনিভার্সিটিতে 2 years পড়বে তারপরে করা যায়, আর তাজমিনিয়াতেও যেতে পারে এবং খুব দ্রুত গিয়ে, এবং খুব খেয়াল রাখতে হবে এই সুযোগের কারণে অনেক ধরনের কলেজ ওইখানে স্থাপন হয়েছে যেটা ডিপ্লোমা পড়া যায়, কিন্তু আসলে আলটিমেটলি তারা রুলস এন্ড রেগুলেশন কমপ্লায়েন্স মেনটেন না করার ফলে অনেকের কলেজ বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে যায়। এগুলো একটু খেয়াল টেয়াল রেখে যদি ওখানে পড়তে যায় তাহলে মনে হয় যে পার্মানেন্ট স্থায়ীভাবে এখানে বসবাসের যে সুযোগটা সেটা নিতে পারে। আর আরেকটা দিক হচ্ছিল বাংলাদেশ থেকে যারা আসে তাদের কথা টোটালি ভিন্ন, যে তারা যদি স্টুডেন্ট হিসেবে আসে তাহলে তাদেরকে অবশ্যই ওই ধরনের একটা অ্যাসেসমেন্ট করে আসতে হবে যে কি কি বিষয়ে আসলে এখানে পড়াশোনা করলে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যেতে পারে। সেখানে কয়েকদিন আগে আমিও একটা লেখা থেকে লিখছি যে দেখেছি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ICT, নার্সিং, এরপরে ধরেন আপনার কুকিং, অলসো কুকিং ও কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি, এখানে যদি প্রপারলি কেউ পড়াশোনা করেন, এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারও পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
বলা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এখন যারা নার্সিং ওয়ার্কফোর্সে আছেন আগামী কয়েক বছরের মধ্যে তাদের একটা বড় অংশ রিটায়ারমেন্টে চলে যাবেন, তো তখন এই ক্ষেত্রে একটা বড় গ্যাপ বা চাহিদা সৃষ্টি হবে। তো এই বিষয়টি মনে হয় যে আমাদের যে বাংলা ভাষী বা বাংলাদেশের যারা তারা এই বিষয়টা হয়তো খেয়াল করতে পারে।
অস্ট্রেলিয়ার অবকাঠামো এবং স্বাস্থ্য সেবা শিল্পকে মানে বিশ্বের কিন্তু সেরা বলা হয়, আপনি জানবেন হয়তো বা নার্সিং কোর্স প্রদানের অস্ট্রেলিয়ান কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলাও এখানকার অনেক উন্নত, তাদের নার্সিং কর্মীদের প্রস্তুত করার জন্য যে ধরনের সুবিন্যস্ত কোর্স স্ট্রাকচার এবং প্রশিক্ষক থাকা দরকার সেখানে আছে। যদি কেউ একদম প্ল্যান করে প্রপারলি এখানে আসে এবং পরে এবং নিবন্ধিত মানে রেজিস্টার্ড নার্স হয় তাহলে তার জন্য অত্যন্ত অত্যন্ত আমি বলবো যে চাহিদা আছে এখানে। সেখানে বাংলাদেশে ধরেন আমি যেখানকার কুলিয়ারচরের পাশে জয়নুলিসলাম মেডিকেল কলেজ আছে, তাদের নার্সিং ইনস্টিটিউট আছে, তাদের এখানে আমি দেখছি তাদের যে স্ট্যান্ডার্ডে পড়াশোনা করানো হয় এখানে কিন্তু সেম, শুধুমাত্র ইংলিশের একটা পার্থক্য থাকে। তো আমি শুধুমাত্র এখানে না বাংলাদেশের যারা আছে তাদেরকে ফোকাস করবো, তারা যদি ইংলিশে ভালো করে আর নার্সিং কোর্সকে এখানকার সিমিলার করে নেয় তাহলে কিন্তু এসে এখানে জাস্ট কেপ ট্রেনিংটা একটু করে নিলেই এখানে কিন্তু এই সুযোগটা নিতে পারে। পাশাপাশি হসপিটাল গুলোতে গেলে পার্সোনালিও দেখি ভারতীয় কিংবা নেপালিজ, শ্রীলঙ্কান নার্স কিন্তু এখানে প্রচুর কাজ করতেছে, যেখানে বাংলাদেশি নার্স একদমই চোখে পড়ে না। শুধুমাত্র এই জিনিসটাকে প্রপারলি লক্ষ্য করে না এবং বাংলাদেশে হয়তো বা নার্স জিনিসটা, নার্স প্রফেশনটাকে খুব উন্নত ভাবে ভাবে না, কিন্তু এখানে কিন্তু একজন নার্স কোনো অংশে একজন ডাক্তারের চেয়ে কম না, আমরা যেটা দেখি তাই না, যে এটা আলাদা করে তাদের সম্মান এবং এখানকার সব হিসাব সমস্ত কিছু আছে। তো আমি যেটা বলছিলাম যে যেখানে ধরেন এই গতানুগতিক খালি অ্যাকাউন্টিং না পড়ে ইচ্ছে করলে আইন প্রফেশনে পড়া যেতে পারে, এডুকেশন ট্রেনিং শিক্ষার ব্যাপারে এখানে পড়তে পারে, তাহলে সুযোগ আছে। মেডিকেলে যদিও খুব এক্সপেন্সিভ, কিন্তু বাংলাদেশ থেকে মেডিকেল পড়াশোনা করে এএমসি কোর্স দিয়ে কোর্স থেকে পাশ করেও কিন্তু এখানে আসতে পারে। এএমসি কোর্স এখন কিন্তু আর সেরকম জটিল কিছু না, অনলাইনে দিতে পারে, ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিলে এখানে কিন্তু ধরেন আসতে পারে। কিংবা যদি 457 যে ভিসাতে ছিল, এখন যেটা টিএসএস সাব ক্লাস 482 হয়ে গেছে, সেই ভিসাতে কিন্তু এখানকার যে এমপ্লয়ার আছে তাদের সাথে যোগাযোগ করে রিজনাল এরিয়াতে আসতে পারে। তার পরবর্তীতে এখানে এসে পরীক্ষা সেকেন্ড পার্ট এবং পেসকি নামে একটা পরীক্ষা আছে, এগুলো দিয়ে যদি নিজেকে যোগ্য করতে পারে তাহলে পার্মানেন্ট রেসিডেন্সি খুব একটা কঠিন কিছু না এখনো। আর আপনি জানেন যে উচ্চশিক্ষার জন্য এই অস্ট্রেলিয়া অবশ্যই আকর্ষণীয় জায়গা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে পড়তে আসে, কিন্তু পড়তে আসার আগে আমি মনে করি যে স্থায়ীভাবে ভিসা পাওয়ার জন্য যে বিষয়গুলো যেই সাবজেক্টগুলো পড়াশোনা করা দরকার, অভিবাসন বিভাগ কিন্তু সেই ধরনের পড়াশোনাকে অগ্রাধিকারও দেয় এবং সেই পেশাদারী লোক যেন তৈরি হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজও করতেছে। ফলে পেশা তালিকার সাথে সম্পৃক্ত পড়াশোনা যেগুলা করা যায় এগুলা যেন জেনে বুঝে পড়াশোনা করে এবং যাতে পরবর্তীতে সহজে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারে, এবং যারা একটু প্ল্যান করে এভাবে আগাচ্ছে তারা কিন্তু সফলও হচ্ছে এখানে, এটা কিন্তু সত্য। এই জন্য আমি বলবো যে যতই জটিলতা দিন দিন তো সব জটিলতা বাড়বে, কিন্তু এই জটিলতার মধ্যে থেকেও নিজেকে যোগ্য করে তোলার অনেক সুযোগ আছে, এই সুযোগটাকে নিতে হবে। এই জন্য আগাম একটু পড়াশোনা করতে হবে, আগাম একটু জ্ঞান নিতে হবে যে এখানে কিভাবে কি করতে হয় আর কি। এই এই ছিল আর পরিবর্তনের তো যেগুলো আছে, এটা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন একদম প্রতিদিন না হলেও প্রায়ই কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, তো পরিবর্তনের সাথে মিলিয়ে খাপ খেয়ে কিন্তু চলতে হবে এখানকার যদি আপনি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে চান, এটা আমার মনে হয় আর কি। এখানে যে বিষয়গুলো আছে পড়াশোনা, ইমিগ্রেশন রুলস এবং প্রতিনিয়ত ওই এই সাব ক্লাস গুলার কি কি বেসিক রিকোয়ারমেন্টস থাকে আছে, এগুলা যদি কেউ অনলাইনে, এখন তো হোম অফেয়ার্স .gov.au তে গেলে এগুলো ইনফরমেশন একদম সহজ, ভিসা সাব ক্লাস ধরে ধরে যদি পড়তে চাই কেউ বেসিক নলেজটা নিয়ে, তারপরে যে কেউ অভিজ্ঞর সাথে যোগাযোগ করলে আসলে সম্ভব যে এগুলোর জন্য জানা।
তাসার খান সাহেব, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, এসবিএস বাংলাকে ধন্যবাদ।
Hear more stories in your language by visiting sbs.com.au.